28 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন, এবং সেই নির্বাচনটি এখন পর্যন্ত মার্চের তৃতীয় সপ্তাহে হতে পারে এমনটা জানিয়েছেন ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা সেই নির্বাচনের প্রস্তুতি কতটা এগিয়েছে, কতটা প্রত্যাশা পূরণ করতে পারছে ছাত্র সংগঠনগুলোর কর্তৃপক্ষ, তা জানতেই আমরা আসলে আজকের আলাপন। এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একজন হচ্ছেন ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান, এবং আরেকজন হচ্ছেন বাংলা ভিশনের হেড অব নিউজ মুস্তফা ফিরোজ। তাদের দুজনের কাছ থেকে বিশ্লেষণ জানব, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন নেতা এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতা। তারা মূলত আমাদের কাছে জানাবেন যে তারা যেসব প্রত্যাশা করছেন সেই প্রত্যাশাগুলো এখন পর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে, গঠনতন্ত্র সংশোধনের জন্য তারা যেসব উদ্যোগ নিচ্ছেন কর্তৃপক্ষ, সে বিষয়ে তারা কতটা বেশি খুশি, তাদের দাবিগুলো সেখানে প্রতিফলিত হয়েছে কিনা, তা জানতে আমাদের সঙ্গে তিনজন যুক্ত হয়েছেন। তারা হচ্ছেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ফয়েজুল্লাহ, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, এবং ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান। তাদের তিনজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাদের পাঁচজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
জি স্বাগত,
এবং একই সঙ্গে আমরা সবশেষ অগ্রগতি জানতে ডাকসু নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, তার সঙ্গেও আমরা কথা বলেছি, তার কথোপকথনও আমরা শুনব। শুরুতে একটু যেতে চাই গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক, আপনার কাছ থেকে জানতে চাই গঠনতন্ত্র সংশোধন করে সেটি আপনারা জমা দিয়েছেন, এবং আমরা জানি যে আপনারা যেসব প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো, শুধু ছাত্রলীগ ছাড়া আর সবারই আসলে ভিন্ন মত রয়েছে, এবং সে কারণে আজকে সবশেষ একটি বৈঠক হয়েছে উপাচার্যের উপস্থিতিতে ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে, সেখানেও আপনি ছিলেন। সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুরুতেই সবশেষ পরিস্থিতি জেনে তারপর আমরা আলোচনায় যেতে চাই। মিজানুর রহমান,
দেখুন, মাননীয় উপাচার্য সংশোধন ডাকসু গঠনতন্ত্র সংশোধনের জন্য যে কমিটিটি করেছে, সে কমিটিকে বলা হয়েছে যে 10 কর্মদিবসের মধ্যে যুগোপযোগী করবার জন্য যা যা প্রয়োজন সেই ধরনের সুপারিশমালা উপস্থাপন করবার জন্য, এবং এটি করবার জন্য আমরা কিন্তু শুধুমাত্র যে কমিটির সদস্যবৃন্দ আলাপ করেছি তা নয়, আমরা ক্রিয়াশীল ছাত্র সংগঠন যতগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সকলের সঙ্গে মত বিনিময় করেছি, এবং তারপরে তাদের অনুরোধে আরো সময় বর্ধিত করে তাদের কাছ থেকে লিখিতভাবে প্রস্তাবনা আমরা গ্রহণ করেছি। তারপরে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে এগুলো নিয়ে আলোচনা হয়েছে দুবার, এবং প্রাধ্যক্ষরা তারাও তাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে মতামত প্রদান করেছেন, এবং এই নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে যে সমস্ত প্রস্তাবনা এবং সুপারিশমালা আমরা পেয়েছি তারই ভিত্তিতে আমরা কিছু চূড়ান্ত সুপারিশমালা মাননীয় উপাচার্যের নিকট উপস্থাপন করেছি। এখানে বলে রাখা প্রয়োজন যে আমরা কিন্তু শুধুমাত্র সুপারিশ উপস্থাপন করছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবার কর্তৃত্ব আমাদের নেই, সেই ইখতিয়ারও আমাদের নেই, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক নেওয়া হবে। তবে আমরা কমিটিতে যে ভাবে অগ্রসর হয়েছি সেটি হচ্ছে যে যেহেতু 28 বছর পর নির্বাচন অনুষ্ঠান করবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং যেহেতু আমরা স্পষ্টতই বুঝতে পেরেছি যে প্রতিটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন তারাও এ ব্যাপারে একই ধরনের ইচ্ছা পোষণ করেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন ডাকসু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়, সেহেতু আমরা ঠিক করেছি যে গঠনতন্ত্রে, বিদ্যমান গঠনতন্ত্রে যেন কোনো মৌলিক জায়গায় আমরা হাত না দিই। আমাদের বিশ্বাস যে মৌলিক কোনো পরিবর্তন আনতে হলে নির্বাচিত ডাকসুর মাধ্যমেই সেটি হওয়াটা অধিক যুক্তিসঙ্গত, সেটি হবে বৈধ এবং সেটি বোধহয় প্রত্যাশিত। তাই আমরা চেয়েছি যে ন্যূনতম ভাবে শুধুমাত্র কিছু কিছু জায়গায় যেগুলো যুগের সঙ্গে উপযোগী বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং যে সম্পর্কে বিভিন্ন ছাত্র সংগঠন তারা প্রস্তাব রেখেছেন, তারই আলোকে আমরা কয়েকটি জায়গায় সংশোধনের প্রস্তাব এনেছি।
এবং সেক্ষেত্রে আপনাকে একটু
বলে রাখা দরকার যে যেটি অনেক ছাত্র সংগঠন মনে করেন যে কারা ভোট দেবেন, কারা প্রার্থী হবেন, এটি একটি মৌলিক প্রশ্ন। হ্যাঁ, এটা অবশ্যই একটি মৌলিক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটিতে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই, কারণ এটি ঠিক না করলে তো নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন ওঠে না। এবং সেই জায়গায় আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকে যে মতামতগুলো পেয়েছি তারই ভিত্তিতে কিন্তু আমরা ঠিক করেছি যে যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধুমাত্র তারাই সদস্য হবেন, তারাই ভোটার হবেন এবং তাদের ভেতর থেকেই প্রার্থিতা নিশ্চিত করতে হবে। এবং এটি আমরা সিদ্ধান্ত নিচ্ছি এরকম যে যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা ভর্তি হন এবং সেই পড়াশোনাটা করে এবং পরবর্তীতে তারা আবার মাস্টার্স পড়েন, এই এরকম যারা রয়েছেন তাদেরকেই আমরা ওই আমরা বলবো যে নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে শুধু তারাই ভোটার হবেন এবং তারাই প্রার্থী হতে পারবেন, এইরকম একটি সুপারিশ আমরা মাননীয় উপাচার্যের কাছে উপস্থাপন করেছি।
একই সঙ্গে আসলে ছাত্র সংগঠনগুলো যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় সেরকম 14টি সংগঠনের মধ্যে আসলে 13টি সংগঠন এমন কিছু দাবি তুলে ধরেছে যেগুলো আপনাদের সুপারিশে প্রতিফলিত হয়নি এমন অভিযোগও রয়েছে, আমরা সেগুলো একটু ভেঙে ভেঙে নিশ্চয়ই আলোচনা করব আপনার সঙ্গে। তার আগে আমাদের আরেকজন অতিথি মুস্তফা ফিরোজ, আপনার কাছে একটু যেতে চাই, এখন পর্যন্ত কি দেখছেন ডাকসু নির্বাচনের অগ্রগতি কতটা বেশি ছাত্র সংগঠনগুলোর ইচ্ছে প্রতিফলিত হচ্ছে কর্তৃপক্ষের কার্যক্রমে?
ডাকসু নির্বাচনের যে উদ্যোগ সেটাকে অবশ্যই স্বাগত জানাই, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক পরিবেশ, সারা দেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতা থেকে কিন্তু ডাকসু নির্বাচনকে বিচ্ছিন্ন করে ভাবার কোনো অবকাশ নেই। কেননা আমরা জানি যে এখন একেবারেই একতান্ত্রিক একটি ব্যবস্থাপনা, যেভাবে 30 ডিসেম্বর নির্বাচন হয়ে গেল এবং রাজনৈতিক ব্যবস্থাপনায় যেভাবে একচিটিয়া একটি পরিস্থিতি, সেই পরিস্থিতির যদি অবসান না ঘটানো যায়, কারণ তার একটা প্রভাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সেটা হলো বাস্তবতা। কারণ 28 বছরে কিন্তু সামরিক স্বৈরশাসকরা ছিল না, ছিল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, ফলে তারা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আমাদের থাকা অবস্থায় কোন নির্বাচন তারা উদ্যোগ নেয়নি অতীতে। তাহলে বোঝা যাচ্ছে যে এই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যারা পালাক্রমে ক্ষমতায় এসছে তারা কি প্রকৃতিতে কোন পদ্ধতিতে তারা তাদের ছাত্র সংগঠন বা শাসন ব্যবস্থা পরিচালনা করেছে এটা সবার কাছে স্পষ্ট, এবং এটা কোনোভাবেই কাম্য না এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। এবং যার কারণেই আমরা দেখছি যে বিগত সময়ে অনেক গণতান্ত্রিক আন্দোলনে, আগে যেমন এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংগঠন বা ছাত্র সমাজের যে ভূমিকা ছিল, আমরা বিগত সময়ে অনেক জাতীয় ঝড় ঝাপটা ক্লান নানান রকম ঘটনা প্রবাহে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু নীরব ছিল এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। মাঝে মধ্যে কিছু সামাজিক যে উদ্যোগ, যেমন আমি বলতে পারি কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনটা করতে যেয়ে আমরা দেখছি যে একেবারে নির্দলীয় ভিত্তিতে একটি আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে ছাত্র সংগঠন কোনো কোনো ছাত্র সংগঠনের হাতে। ফলে এই অবস্থায় যদি ক্যাম্পাসে যদি সহবস্থান নিশ্চিত না করা যায় এবং গণতান্ত্রিক একটি পরিবেশ যদি নিশ্চিত না করা যায়, তাহলে সে অবস্থায় ডাকসু নির্বাচন কতখানি সফল হবে এটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে।
জি নিশ্চয়ই আমরা সেসব সংশয় এবং প্রত্যাশা নিয়ে আলোচনা করব। তার আগে একটু যেতে চাই ছাত্র নেতাদের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু এই দুটি প্রতিষ্ঠান মূলত বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বাতিঘর হিসেবে অনেকে স্বীকৃতি দেন, সেই স্বীকৃত বাতিঘরে যারা ছাত্র রাজনীতির নেতৃত্ব দেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ডাকসু নির্বাচন নিয়ে তারা এখন পর্যন্ত কি করছেন, তারা কর্তৃপক্ষের কাছে যেসব দাবি তুলে ধরেছে সেগুলো কি কি, সেগুলোর কতটা বাস্তবায়ন হলো, সেক্ষেত্রে প্রথমে একটু যেতে চাই ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ফয়জুল্লাহ আপনার কাছে। ফয়জুল্লাহ আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমরা কথা বলছিলাম গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন কমিটির আহ্বায়কের সঙ্গে, আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন। আজকে একটি বৈঠক হয়ে গেল, সেখানে উপাচার্য ছিলেন, এবং আমরা সবশেষ যেটি জানি তিনটি বিষয় মূলত বেশি আলোচনা অথবা দাবির কেন্দ্রে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অনিয়মিত শিক্ষার্থীদের প্রার্থী করার পক্ষে উপাচার্য মত দিয়েছেন। আমরা এটা তো জানি যে সেক্ষেত্রে আসলে যে গঠনতন্ত্রে যা রয়েছে সেটি যদি বাস্তবায়ন হয় এবং সে অনুযায়ী যদি ডাকসু নির্বাচন হয়, সেক্ষেত্রে আসলে ছাত্রলীগের চার শীর্ষ নেতার মধ্যে তিনজন বাদ পড়বেন, ছাত্রদলের চারজন বাদ পড়বেন, এবং প্রগতিশীল ছাত্র জোটভুক্ত চারটি বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত তিনটি সংগঠনের দশজন নেতা বাদ পড়বেন যারা আসলে নেতৃত্বে রয়েছেন। সব মিলিয়ে একটু এই বিষয়টিতেই প্রথম আপনার কাছ থেকে জানতে চাই, বয়সের সীমা কেন আপনারা আসলে বাড়াতে চাইছেন, কেন যারা ছাত্র তো টিকিয়ে রেখেছে এমন নেতাদেরকে ডাকসু নির্বাচনে প্রার্থী করা কি খুব জরুরি?
আমি বলে রাখি, 28 বছর পরে হচ্ছে ডাকসু নির্বাচন হচ্ছে, এটা মানে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এর একটি প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাগত জানাই এবং অভিনন্দনও জানাই, এই প্রক্রিয়াটি যেন হচ্ছে শেষ পর্যন্ত যে হচ্ছে পৌঁছায়। সেই ক্ষেত্রে আসলে আমরা যখন গঠনতন্ত্র সংশোধনীর ব্যাপারে কথা হলো, তখন আমরা সংশোধনী বেশ কিছু জায়গায় আমরা সংশোধনী দিয়েছি। বিশেষ করে হচ্ছে আমরা যদি হচ্ছে বলি যে প্রার্থী এবং হচ্ছে ভোটার কারা হতে পারবে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ছাত্র ইউনিয়ন থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি যে ছাত্র সংসদ এবং হল সংসদের যে ফি প্রদান করবেন, হলের অ্যাটাচমেন্ট যে থাকবে সেই হচ্ছে প্রার্থী এবং ভোটার দুইটি হতে পারবে, এই ধরনের একটি আমরা প্রস্তাবনা দিয়েছি। আর সেই ক্ষেত্রে কারণ আমি বলে রাখি যে আমরা চাই না হচ্ছে কোনো 28 বছর পরে যেহেতু হচ্ছে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আবার হচ্ছে আইনি মারপেটের মধ্যে পড়ে গিয়ে সেটি যাতে হচ্ছে আবার ঝুলে না যায়, সেই কারণে হচ্ছে আমরা আমাদের যে দাবিটি সেই দাবিটি হচ্ছে আমি রেখেছি। আর এখানে একটি কথা বারবার আসছে যে বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট এই বয়স সীমা অথবা হচ্ছে সেশন ভিত্তিক, তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে উচ্চশিক্ষার যে দর্শন সেই দর্শন অনুযায়ী হচ্ছে আমরা কখনো মনে করি না যে একটা বাইন্ডিং রুল এর মধ্য দিয়ে যে কার বয়স কত হবে সে তখন হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে ভর্তি হতে পারবে কি পারবে না, অথবা হচ্ছে একটা সেশন হচ্ছে ভিত্তিক, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় যে উচ্চশিক্ষা সেই উচ্চশিক্ষার সাথে হচ্ছে সাংঘর্ষিক। সেই জায়গা থেকে আমরা আমাদের যে বক্তব্যটা যে প্রদান করেছি যে হল সংসদ এবং ছাত্র সংসদ হলের অ্যাটাচমেন্ট জারি থাকবে সেই হচ্ছে ভোটার এবং প্রার্থী হতে পারবে, এই বিষয়টি ইয়ে করেছি। আর একটি বিষয়ে আমরা হচ্ছে যে সংযুক্তি চেয়েছি সেটা হচ্ছে আপনার হল ভোট কেন্দ্র গুলো হচ্ছে হলের ভিতরে হওয়ার কথা ছিল, মানে গঠনতন্ত্র এটি উল্লেখ আছে, সেখানে আমরা সংশোধনী আনতে বলেছি। তা আমরা সেটি যেহেতু হচ্ছে হল গুলোতে বর্তমান সকল ছাত্র সংগঠনের সহবস্থানটি নিশ্চিত নেই, কারণ হল প্রশাসন এখনো পর্যন্ত সেটি নিশ্চিত করতে পারেনি, সেই ক্ষেত্রে আমরা বলেছি যেহেতু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রায় অনাবাসিক শিক্ষার্থী প্রায় 60%, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একাডেমিক ভবন গুলোতে যদি হচ্ছে হলে মানে ভোট কেন্দ্র গুলো যদি আমরা নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে ভয় ভীতি এবং উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা সেখানে এসে ভোট দিতে পারবে, মানে এর মধ্য দিয়ে আমরা মনে করি যে একটি সুন্দর ডাকসু নির্বাচন আমরা উপহার দিতে পারবো।
জি ফয়জুল্লাহ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছ থেকে যেতে চাই একটু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট তার কাছে। তার কাছে যাবার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই উত্তরটি আবার জানার চেষ্টা করব। ফয়জুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হলগুলোতে কি সহ অবস্থান কখনো ছিল? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে জানি ছিল না, আপনার কাছ থেকে নিশ্চয়ই জানার চেষ্টা করব। আমরা একটু যেতে চাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান আপনার কাছে। নাজমুল হাসান, শুনতে পাচ্ছেন? জি, দুটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, প্রার্থীদের বয়স এবং ভোট কেন্দ্র হলে নাকি একাডেমিক ভবনে, আপনারা কি চাচ্ছেন, প্রশাসনিক ভবনে হোক ভোট কেন্দ্র?
হ্যাঁ, ডাকসু বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে মাস্টার্স শেষ করে অন্য কোন সাবজেক্টে ভর্তি হয়ে কিংবা এমফিল এ ভর্তি হয়েও অনেকে ডাকসু নির্বাচন করার যোগ্যতা অর্জন করেছে এবং তারা ডাকসু নির্বাচনের ডিগ্রি পেয়েছে। যেমন আমরা বলতে পারি যে মাহমুদুর রহমান মান্না, উনি চিটাগং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং চিটাগং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ছিলেন, পরবর্তীতে একটা মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন। তারপর সর্বশেষ যিনি ভিপি ছিলেন আমানুল্লাহ আমান, উনি এমফিল এর স্টুডেন্ট ছিলেন। এমফিল এর স্টুডেন্ট থাকা অবস্থায় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব যদি থাকে তাহলে উনি ডাকসু নির্বাচন করতে পারবেন, এটা আমাদের জোর দাবি ছিল। আর একটা যে দাবি যেটা হচ্ছে যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য, অর্থাৎ তারা হলগুলো চর দখলের মতো দখল করে আছে। সেই ক্ষেত্রে হলগুলোর যে ব্যালট বক্স বা ছাত্র সংসদের যে নির্বাচনের প্রক্রিয়া, সেটা যদি কলা ভবন বা কার্জন হল বা ডাকসু কোন রুমে যদি ব্যালট বক্স গুলো স্থাপন করা হয় তাহলে ওই হলের ছাত্ররা নির্বিঘ্নে বা নির্ভয়ে ভোট প্রদান করতে পারবে। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে হলগুলোতে ব্যালট বক্স না রেখে এটা যেন কলা ভবন বা ডাকসুতে কোন রুমে স্থাপন করা হয়, যাতে সাধারণ ছাত্র ছাত্রীরা নির্বিঘ্নে ভোট দিতে পারে।
জি, আপনি আমাদের সঙ্গে থাকুন। যাবার আগে আপনার কাছ থেকে আরেকটু ছোট্ট করে মন্তব্য জানতে চাই। আপনি বলছিলেন যে একচ্ছত্র আধিপত্য রয়েছে হলগুলোতে ছাত্রলীগের, বিএনপি যখন ক্ষমতা ছিল ছাত্রদলের তো একচ্ছত্র আধিপত্য ছিল, আমার তেমনটা জানি। আপনারা এখন কিভাবে প্রত্যাশা করতে পারেন যে এখন আবার হলগুলোতে সহ অবস্থান থাকবে?
আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের সাধারণ সম্পাদক ছিলাম, আমি দৃঢ়তার সাথেই বলতে পারছি যে আমার দায়িত্ব পালনকালীন সময়ে ছাত্রলীগ হলে থাকতে পেরেছে এবং আমাদের ছাত্রলীগ এবং ছাত্রদল সমস্যা বিরাজ করেছিল। আর এখন যেটা হয়েছে আপনি দেখবেন যে ছাত্রদলের মধ্যে একটা বৃহৎ ছাত্র সংগঠন দীর্ঘ 8 বছর বা 10 বছর ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ ক্যাম্পাসে আমরা আমাদের সাধারণ যে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটা পরিচালনা করতে পারছি না, আমরা ক্লাস করতে পারছি না, আমরা পরীক্ষা দিতে পারছি না, মধুর ক্যান্টিন ভিত্তিক যে ছাত্র রাজনীতির চর্চা সেটাও কিন্তু আমরা করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের জোর দাবি হচ্ছে ক্যাম্পাসে এবং হলে হলে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে, সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ডাকসু নির্বাচনে যে সকল শিক্ষক মন্ডলী সংযুক্ত থাকবেন তাদেরকে নিরপেক্ষ হতে হবে, তাদেরকে গ্রহণযোগ্য হতে হবে। তাছাড়া ডাকসু নির্বাচন খুব একটা ফলপ্রসূ হবে না।
জি, আপনারা দুজন আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু যেতে চাচ্ছিলাম ছাত্রলীগের একজন নেতার কাছে এবং আসলে তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি বলেছিলেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি হচ্ছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। কিন্তু তাকে আসলে প্রায় 15 মিনিট ধরে চেষ্টা করেও তার ফোনে সংযোগ স্থাপন করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, যদি তাকে পাওয়া যায় নিশ্চয়ই তার কাছ থেকেও শুনবো। সেক্ষেত্রে আমরা অন্য একজন ছাত্র নেতার একটি বক্তব্য আংশিক নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনা ফিরতে চাই। আজকে যে বৈঠকটি হলো পরিবেশ সংক্রান্ত বৈঠক, যেখানে উপাচার্য ছিলেন, সেখানে আসলে তিনি পরিবেশ পরিষদের বৈঠকে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিনি বলেছেন বর্তমানে চাকরির বয়সসীমা 30 রয়েছে, আমরা চাই ডাকসুতে প্রার্থীদের বয়সের সীমা 29 বা 30 করা হোক। অর্থাৎ বয়সসীমা এবং বয়সীমা বাড়ানোর ক্ষেত্রে সব রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোরই একমত রয়েছে এমনটা বলতেই পারি আমরা। এবং কেন্দ্র আসলে হলে থাকবে নাকি প্রশাসনিক ভবনে থাকবে সেটি নিয়ে ছাত্রলীগ ছাড়া অন্য দলগুলো মোটামুটি একমত। এই বাস্তবতা আমরা একটু যেতে চাই আলোচনায়। তার আগে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমার সকালবেলাতেই কথা হয়েছে এবং তার কাছ থেকে আসলে তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানে আলাপনে অংশ নেওয়ার জন্য। তিনি তার কর্মব্যস্ততার কারণে বলেছেন যে তিনি আসলে থাকতে পারবেন না, সেক্ষেত্রে তার সঙ্গে কথা বলেছি এবং আমরা সেই সাক্ষাৎকারটি একটু শুনে তারপর আলোচনায় যেতে চাই। মিজানুর রহমান এবং মোস্তফা ফিরোজ আমাদের সঙ্গে একটু থাকবেন। আমরা শুনে নিতে চাই ডাকসুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের বক্তব্য। রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনি যেহেতু দায়িত্ব পালন করছেন, সে কারণে শুরুতেই আপনার কাছে জানতে চাই ডাকসু নির্বাচনের সবশেষ অগ্রগতি কি।
রিটার্নিং অফিসার হিসেবে কাজ করার যে বিষয়টি, এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং নির্বাচন একটা বিশাল বড় ব্যাপার, এবং এই বছর নির্বাচনে নতুন যেসব বিষয় সংযোজিত হয়েছে সেটি হলো যে দীর্ঘ 28 বছর পর নতুন নির্বাচনের কারণে পুরনো গঠনতন্ত্র সংশোধন করা, এরপরে পূর্বে নির্বাচন আচরণ বিধি যে বিষয়ে কোন প্র্যাকটিস ছিল না বলে সেটি প্রণয়ন করা, আর সবচেয়ে বড় জটিলতা যেটি সেটি হচ্ছে আমাদের ভোটার কারা হবেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা। এই কাজগুলির পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন থেকে আমরা যে কাজগুলি করার চেষ্টা করছি সেগুলি এরকম যে কর্তৃপক্ষকে সহায়তা করা এবং ভোট পরিচালনার জন্য যে বিষয়গুলি আমাদের জন্য জরুরি সেগুলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা। সিদ্ধান্ত আসলে আমরা আমাদের কাজগুলি তখন চূড়ান্ত করব। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে যে নির্বাচন শিডিউল ঘোষিত হওয়ার পর নির্বাচন পরিচালনার জন্য যে কর্মকাণ্ডগুলি থাকবে সেটির একটি তালিকা প্রণয়ন এবং সেই কাজগুলি বাস্তবায়নের জন্য একটা প্রস্তুতি গঠন। সেজন্য এই মুহূর্তে এখন বিস্তারিত তেমন কিছু বলার নেই, যেটুকু আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের কমিশনে কারা থাকবেন তার আংশিক কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। পরবর্তী অংশ যেটা রয়ে গেছে সেটা হচ্ছে নির্বাচন তো হবে হল ভিত্তিক, হলগুলি থেকে একজন ডাকসুর জন্য নির্বাচনী এজেন্ট অর্থাৎ রিটার্নিং অফিসার তারা আমাদের সঙ্গে সংযুক্ত হবে এবং হলগুলিতেও রিটার্নিং অফিসার সংযুক্ত হবে। এখন ভোট পরিচালনার জন্য যে কর্মসূচিগুলি হবে আমাদের দায়িত্ব হচ্ছে হল কর্তৃপক্ষকে নির্বাচন পরিচালনার জন্য যে বিষয়গুলির দিকে মনোযোগ দেওয়া দরকার সেটি তাদেরকে অবহিত করা। আমরা এই মুহূর্তে এই বিষয়গুলি যে তালিকা তৈরি করছি এই পর্যন্তই, কারণ সার্বিকভাবে যত বিষয় আপাতত এখন রয়ে গেছে এগুলি এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুজরাটেরই কর্মকাণ্ড। আমরা সেখানে শুধুমাত্র কোথায় কিভাবে কাজগুলি হচ্ছে সেগুলি সম্পর্কে অবহিত হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিকে সাজিয়ে নিচ্ছি।
ভোটার তালিকা হালনাগাদ কিংবা সম্ভাব্য নির্বাচনের তারিখ কি আপনারা নির্ধারণ করেছেন?
আমার বিবেচনায় আমার যা তথ্য এবং যেভাবে আমি দেখছি তাতে আমরা অনেক দূরই এগিয়ে গেছি এবং ওই কনস্টিটিউশনের যে চূড়ান্ত পরিবর্তন যেটি সিন্ডিকেট অ্যাপ্রুভ করলে পরেই কার্যকর হবে, তো সেইটি যখন হাতে পাব তখন এটির সঙ্গে সামান্য কিছু সংযোজন দিয়ে হওয়ার প্রয়োজনীয়তা হতে পারে, কারণ এখানে এই কনস্টিটিউশন পরিবর্তনের সঙ্গে তারা ভোটার হতে পারবেন সেই বিষয়টি বিশেষ করে জড়িত এবং ভোট পরিচালনার জন্য কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে সেটি হচ্ছে যে ব্যালট করে পদ কি কি থাকবে, আর সেই অনুযায়ী আমরা প্রাথমিকভাবে হয়তো ব্যালট পেপারের ধরন, ব্যালট বক্সে কি হতে পারে, ভোট গণনা কার্যক্রম কি প্রক্রিয়াতে আমরা করব সেগুলির বিষয়ে প্রস্তুতি হচ্ছে। কিন্তু যেটা বলা যায় সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজটি প্রায় চূড়ান্ত পর্যায়ে, শুধু অপেক্ষা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রাষ্ট্রীয় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরবর্তীতেই সংশোধন বিয়োজনের কাজটি বাকি থাকবে। আমরা আশা করছি যে আগামী মাসে মাঝামাঝি কোন একটা সময় ভোটার তালিকা আমাদের সম্পন্ন হয়ে যাবে।
সেক্ষেত্রে নির্বাচনের তারিখ কি হতে পারে?
নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে না বলতে পারলেও অন্তত এটুকু বলা যায় যে নির্বাচনের তারিখ পূর্ব ঘোষিত বক্তব্য অনুযায়ী এবং একাধিক তারিখই উপাচার্য কর্তৃক ঘোষিত হয়েছে, এটা মার্চের আনুমানিক তৃতীয় সপ্তাহে এরকম একটা সময় হওয়ার সম্ভাবনা।
আপনি যেহেতু রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র সংগঠন হলে ভোট কেন্দ্র না থাকার ব্যাপারে মত দিয়েছে এবং তারা বলেছে একাডেমিক ভবনগুলোতে যদি ভোট কেন্দ্র করা হয় সেক্ষেত্রে নির্বাচনের স্বচ্ছতা বেশি থাকে। একজন রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনার এক্ষেত্রে কি মন্তব্য?
মন্তব্য খুব সিম্পল, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সক্রিয়ভাবে কাজ করছে এবং সবাই কম বেশি জানেন যে বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করার জন্য রাজনৈতিকভাবে যারা ছাত্র সংগঠন অথবা রাজনৈতিক না অন্যান্য প্ল্যাটফর্মে যারা ছাত্র সংগঠন তৈরি করে এগুলিকে নিয়ে সম্মিলিতভাবে পরিবেশ পরিষদ বলে একটি প্রতিষ্ঠান কাজ করে এবং একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একত্রে কাজ করে। আজকে তাদের একটি সভা হয়েছে, এটা বোধ হয় আপনারা অবহিত আছেন, এই সভাটি অনেক সময় নিয়ে হয়েছে এবং এটির পরে মাননীয় উপাচার্য একটি আপনার সাংবাদিক সম্মেলন করেছেন,
সেখানে এই বিষয়গুলো সম্পর্কে উনি বক্তব্য দিয়েছেন এবং এর ভিত্তিতেই যা হবার সেটা হবে। আমি এই মুহূর্তে চূড়ান্ত বিষয়ে ডিটেলস এখনো পাইনি, আর ওটা পেলে আমরা আমাদের মতো করে কার্যক্রম ঠিক করবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি, কথা বলছিলাম ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। আমরা একটু জিতে চাই ডাকসুর গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান আপনার কাছে। গত 10 জানুয়ারি কমিটির সঙ্গে মতবিনিময় সভার পর 14 জানুয়ারি ছাত্র সংগঠনগুলোর একটি লিখিত বক্তব্য উপস্থাপন করে এবং বেশিরভাগ ছাত্র সংগঠন গঠনতন্ত্রের প্রার্থিতা সম্পর্কিত 1991 সালের সংশোধনী প্রস্তাবটি পুনর্বিবেচনা 8-এর ধারা না মেনে অন্তত এবারের নির্বাচনের ভোট কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে করা এবং 5-এর ধারা সংশোধন করে ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকার বলে ও নির্বাচিত সংসদের নেতাদের ক্ষমতার ভারসাম্য আনার পক্ষে মত দিয়েছিল। এই বিষয়গুলোকে আপনারা কেন বিবেচনায় নিলেন না মিজানুর রহমান?
না, আমরা যে বিবেচনায় নিয়ে নিতাম, আমরা কিন্তু বিবেচনা করেছি, কিন্তু সেগুলো আমাদের যে সুপারিশমালা প্রণয়ন করেছি তাতে স্থান পায়নি। কেন, এখানে কিন্তু সকল সময় ভিন্ন মত ছিল, যে সবাই যে একদম একাকটা হয়ে বলেছে যে হল কেন্দ্রিক নির্বাচন না হয়ে একাডেমিক ভবন কেন্দ্রিক হতে হবে, এটি কিন্তু সবার মত নয়।
যদি এখন পর্যন্ত মিজানুর রহমান, আমার কাছে যে তথ্য রয়েছে তাতে 14টি সক্রিয় সংগঠনের মধ্যে 13টি সংগঠন হলের বাইরে একাডেমিক ভবনে নির্বাচনের পক্ষে মত দিয়েছে শুধু ছাত্রলীগ ছাড়া, যদি আমি ভুল না হয়ে থাকি।
না, আজকে আবার পরিবেশ পরিষদে কিন্তু এটা এর কিন্তু পরিবর্তন এসেছে। এখানে দেখা গেছে অন্য ছাত্র সংগঠনও তারা বলেছে যেভাবে আছে হল কেন্দ্রিক সেভাবে নির্বাচন হওয়াটা বাঞ্ছনীয়। যাই হোক, সেটি একটা বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা যেটি অনুসরণ করেছি সেটি হচ্ছে যে ডাকসুর নির্বাচন সবসময় কিন্তু হল কেন্দ্রিক হয়েছে এবং নির্বাচন সেটি হলে করাটা কিরকম হবে, সেটা নির্বাচনে সেরকম পরিবেশ বিরাজ করে কি করে না, এটি কিন্তু যারা গঠনতন্ত্র নিয়ে কাজ করছেন তাদের বিবেচ্য নয়। এটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবেশ পরিষদ বা যারা আচরণবিধি নির্মাণ করছে প্রণয়ন করছেন তারা সেগুলো বিবেচনায় রাখবেন। আমরা কিন্তু শুধুমাত্র গঠনতন্ত্র অর্থাৎ আইনটি কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা এবং সেখানে আমাদের মূল যে কাজটি ছিল যে নির্বাচনটি সকল সময় হল কেন্দ্রিক হয়ে এসছে সেইখান থেকে আমাদের মানে দূরে সরে এসে হঠাৎ করে একটা আমূল পরিবর্তন আনাটা, এটা আমরা মনে করি যে এটা আমাদের এখতিয়ারের ভেতরে পড়ে না, সে ক্ষমতা আমাদেরকে দেয়া হয়নি। তবে আমরা যে প্রস্তাবনা রেখেছি অর্থাৎ বিদ্যমান ভাবেই নির্বাচন হবে, সুতরাং সেখানে সিন্ডিকেট যদি মনে করে যারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি তাদের দ্বারা বোধ হয় নির্ধারিত হওয়াটাই বাঞ্ছনীয়। তাই আমরা কিন্তু ওখানে কোনো হাত দেবার চেষ্টা করি নাই।
জি, আর সভাপতি এবং নির্বাচিত সদস্যদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি,
আচ্ছা, ওটি কিন্তু আমরা আমাদের চিন্তায় ছিল। আমরা একবারও মানে আমাদের যে খসড়া যখন করেছিলাম সেই খসড়া কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে সভাপতি মনে করুন যে ডাকসুর এক্সিকিউটিভ কমিটিকে বাতিল করে দেয়া বা কাউকে অপসারণ করে দেওয়ার যে নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে সেটি বোধ হয় সিন্ডিকেটের সঙ্গে বা সিন্ডিকেটের অনুমোদন ক্রমে করাটা বোধ হয় কিছুটা ভারসাম্য নিয়ে আসবে। তবে আবার আমরা যখন ইতিহাস ঘেঁটেছি তখন দেখেছি যে ডাকসুর ইতিহাসে কখনোই এরকম কখনো কোনো ঘটনা ঘটে নাই যখন মাননীয় উপাচার্য যিনি পদাধিকার বলে ডাকসুর সভাপতি তিনি কখনো কোশ্চিনকালে এরকম ক্ষমতা প্রয়োগ করেছেন। যে ক্ষমতা কখনো প্রয়োগ করা হয় নাই আমাদেরকে কিন্তু মনে হয়নি যে এটা এমন কোন বিপদ সংকুল একটি মানে আপনার প্রভিশন যেটি থাকলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া। আমরা চেয়েছি যে যত কম সম্ভব বিদ্যমান গঠনতন্ত্রে হাত দিয়ে যেন অতি দ্রুত নির্বাচন করবার মতো একটা অবস্থায় যাওয়া যায় সেটি ছিল আমাদের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ গ্রহণ করেছি। তবে যদি ছাত্র সংগঠন সময় মনে করে যে না তারা এটা আমূল পরিবর্তন আনবেন তাহলে কিন্তু সেটা আমার মনে হয় নির্বাচিত একটি মানে সংসদ কর্তৃক হওয়াটাই বাঞ্ছনীয়। যেমন আমি একটু উদাহরণ দিই, মনে করুন যে সকল সংগঠন কিন্তু একটি ব্যাপারে তাদের ঐক্যমত পোষণ করেছেন যে বর্তমানে যে বিদ্যমান গণতন্ত্র সেটি ইংরেজিতে লিখিত। সকলে কিন্তু বলেছেন যে যেখানে রাষ্ট্রভাষা বাংলা সেখানে ডাকসুর গণতন্ত্র ইংরেজিতে হবে, এটা গ্রহণযোগ্য নয়, এটা বাংলা অবশ্যই করা দরকার। আমরাও বিশ্বাস করি এটা বাংলায় হওয়া উচিত, কিন্তু আমাদের এই 10 দিনের কর্মদিবসে সম্পূর্ণ গণতন্ত্রকে বাংলায় রূপান্তর বা অনুবাদ করে দেবার কাজটি আমরা আমাদের কাজে নিতে চাইনি। আমরা মনে করেছি যে এটার জন্য সময় দরকার এবং যথাযথ ব্যক্তি বা কমিটি দ্বারাই এরকম একটি অনুবাদের কাজ গ্রহণ করাটা সমীচীন বলে আমরা মনে করি। যার জন্য এরকম একটি নীতিগত প্রশ্নেও যেখানে কারো কোন রকম দ্বিমত নেই সেটিও কিন্তু আমরা আমাদের সুপারিশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি নাই। তাই আমরা যে সবকিছু যে গ্রহণ করতে পেরেছি তা নয়, আমাদের একমাত্র লক্ষ্য যে দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচনটি করা। কেননা একটি নির্বাচন যখন হয়ে যাবে তখন যারা নির্বাচিত হবেন তারা কিন্তু তাদের মতো করে এই কাজগুলো যদি তারা করেন এবং সংশোধনী নিয়ে আসেন, পরিমার্জন করেন, সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা এবং বৈধ থাকবে বলে।
এবং এবং প্রার্থী সম্ভাব্য প্রার্থীদের বয়সসীমা নিয়ে ছাত্র সংগঠনগুলোর দাবির বিষয়ে
আমরা কিন্তু এই বয়সসীমা আমরা কিন্তু যখন কারা ভোটার হবে এবং কারা প্রার্থী হবেন আমরা কিন্তু কোন নেতা বা কোন নেতৃবৃন্দ বা কোন নির্দিষ্ট মানুষকে আমাদের মাথার ভিতরে রেখে কিন্তু আমরা কোন নীতিমালা উপস্থাপন করতে চাই নাই। আমাদের একটিমাত্র লক্ষ্য ছিল সেটি হচ্ছে মানে নির্ঝঞ্ঝাট ভাবে, শান্তিপূর্ণ ভাবে এবং ঝামেলাহীন ভাবে বাস্তবসম্মত উপায়ে কারা ভোট দিতে পারবেন এবং কিভাবে এটি এগোনো যায়। এবং সেখানে আমাদের সকলের কাছে খুবই দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে যাদের বর্তমানে ছাত্রত্ব রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই হবেন ভোটার, তারাই হবেন প্রার্থী। এবং সেই নিরিখে আমরা আমাদের ওই ছাত্রত্বের সংজ্ঞাটা আমরা নির্ধারণ করেছি। তবে এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে হয়েছে আমাদেরকে যে যারা বিভিন্ন অনুষদে বা বিভিন্ন বিভাগে নানা নামে বিভিন্ন ধরনের ইভিনিং কোর্স চালু করেছে যেটি বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো নীতির ভেতরে নেই এবং এটি মানে ওটা চিন্তা করলে একটা বেশ একটা ক্যাওটিক সিচুয়েশন ওখানে বিরাজ করছে। সুতরাং আবারও নির্বাচনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে নির্বাচন করবার স্বার্থেই আমরা ঠিক করেছি যে যারা একদম ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হন, যারা অনার্স করেন এবং তারপর তারা মাস্টার্সে ভর্তির মাস্টার্স করেন এবং যদি অনার্স এই যে দীর্ঘ সময়টি থাকছে এই সময়ের ভিতরে যারা রয়েছেন তারাই হচ্ছে ছাত্রত্ব রয়েছে, তারাই বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী এবং এই বর্তমান শিক্ষার্থীরাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তারা তাদের সংসদ নির্বাচন করবেন, এটি বাঞ্ছনীয় সেই নীতিটাই আমরা গ্রহণ করেছি।
মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মোস্তফা ফিরোজ আপনার কাছে যেতে চাই। সব মিলিয়ে ছাত্র নেতাদের দাবি এবং তাদের প্রত্যাশার কথা শুনেছেন, গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জন কমিটির আহ্বায়কের কথা শুনেছেন, সব নিয়ে আপনার কাছে কি মনে হয় যে আসলে গঠনতন্ত্র যেভাবে সুপারিশ দেওয়া হয়েছে সংশোধনের জন্য এবং যা রয়েছে এবং সেক্ষেত্রে যদি হলে ভোট হয় এবং শীর্ষ নেতারা, ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা যদি প্রার্থী হতে না পারেন, শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন আসলে কি হতে যাচ্ছে?
আমি অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম। দেখেন, মূল কথাটা হচ্ছে যে একটা ভয়ের সংস্কৃতি কেঁপে বসে আছে সারা দেশে, যেমন তেমনি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখেন 13টা ছাত্র সংগঠন বলছে যে ভোট হতে হবে একাডেমিক কেন্দ্রে হল ভিত্তিতে না। তাহলে হল ভিত্তিতে না কেন? হল কেন্দ্র মানে হল গুলোতে কি অবস্থা? তার মানে হল গুলোতে হচ্ছে সহবস্থানটা নেই, সেখানে স্বাধীনভাবে মুক্তভাবে সব ছাত্র সংগঠনগুলো অবস্থান করবে সেই পরিবেশটা নেই বলেই কিন্তু এই দাবিটা উঠছে। দেখেন, এরশাদ আমলে আমি নিজেও তখন ছাত্র, তখনও পর্যন্ত কিন্তু সকল হল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছোট বড় সকল ছাত্র সংগঠনগুলোতে মধুর ক্যান্টিন থেকে শুরু করে ক্যাম্পাস আপনার সব প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা মুক্তভাবে চলাফেরা করতে পারত। তখনও সমস্যা ছিল, তখন অন্য ধরনের সমস্যা, কিন্তু ছাত্র সংগঠনগুলো স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে না সেরকম পরিস্থিতি ছিল না। কিন্তু আমরা পরবর্তী সময় কি দেখছি, দেখছি যে যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতা আসছে তখন ছাত্র দল চলে যাচ্ছে তাহলে পিছনের দিকে রাত্রে বেলায়, আবার
অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো ব্যাখ্যা শুনতে পারতাম, আমরা দুঃখিত আজকে আর শুনতে পারছি না। আবারও বলে রাখি যে আমরা আসলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি আমাদের সঙ্গে থাকবেন বলেছিলেন, তার বক্তব্য আমরা আজকে আমরা আপনাদের শোনাতে পারলাম না, কারণ তিনি তাকে আসলে সংযুক্ত করা সম্ভব হয়নি। ডাকসু নির্বাচনের আরো খবর নিশ্চয়ই অন্য কোনো সময় আপনাদেরকে শোনাবো। আজকের মতো এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।